বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 17 ডিসেম্বর, দুই পৌষ এবং ফার্সি 27 আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মধ্যপ্রাচ্যে 10 বছর আগে শুরু হওয়া গণজাগরণের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
আজ 17 ডিসেম্বর, আরব বিশ্বে ইসলামী গণজাগরণ শুরুর পর 10 বছর পেরিয়ে গেল।
এছাড়া বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে সবাইকে সহনশীল হতে প্রধানমন্ত্রীর আহ্বান এবং এ বিষয়ে চরমোনাই পীরের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রং ধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্বের কয়েকটি দেশের কাছে অস্ত্র রপ্তানি করবে তেহরান। ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য বাইডেনের প্রতি IAEA-র আহ্বান। ইরান সংশ্লিষ্ট 4 বিদেশি কোম্পানির উপর আমেরিকার নিষেধাজ্ঞা। ইরানের প্রতিরক্ষা শক্তিতে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি। নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন শেখ হাসিনা। শাহ আহমদ শফিকে হত্যা করার অভিযোগে হেফাজতের 36 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এবং ভারতে চলমান কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী 20 কৃষকের মৃত্যু। এবার ধর্ণায় সামিল হলেন আত্মহত্যাকারী কৃষকদের প্রায় 2000 আত্মীয়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র রপ্তানির চুক্তি করেছে তার দেশ। তিনি আজ বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। কয়েকটি দেশের সঙ্গে এরই মধ্যে চুক্তি সই হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের আগে যেসব দেশের সঙ্গে এ সংক্রান্ত সহযোগিতা ছিল সেসব দেশের সঙ্গেও সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, অস্ত্র আমদানির বিষয়েও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। জাতিসংঘের 2231 নম্বর প্রস্তাব এবং পরমাণু সমঝোতার ভিত্তিতে গত 18 অক্টোবর থেকে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে গেছে। ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও বাতিল হয়ে গেছে। এর ফলে ইরান এখন জাতিসংঘের সদস্য দেশগুলোতে অস্ত্র রপ্তানির পাশাপাশি প্রয়োজনে এসব দেশ থেকে অস্ত্র আমদানিও করতে পারবে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিশ্বে পরমাণু নিরাপত্তার ঝুঁকি বেড়েছে এবং বিশ্ব অনেক বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। ক্ষমতা গ্রহণের পর ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। গ্রোসি বলেন, ইরান নিজের মতো করে তার পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন পরমাণু সমঝোতা বিচ্ছিন্নভাবে কার্যকর হবে না। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য ও জার্মানির সঙ্গে একটি কাঠামোর আওতায় সই হয়েছিল। আপনাদের মনে আছে যে 2018 সালে আমেরিকা সেই সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। জবাবে ইরানও ধীরে ধীরে পরমাণু সমঝোতার সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে। তিনি ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। ইরানের তেল বিক্রিতে সহযোগিতা করার অভিযোগে চীন ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক 4 কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছেন। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও তিনি সেই নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন এবং দফায় দফায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছেন। বুধবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় চীন ও সংযুক্ত আরব আমিরাতের 4 কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ইরানি তেল পরিবহনে ভূমিকা রাখার জন্য ভিয়েতনামের গ্যাস ও কেমিক্যালস ট্রান্সপোর্টেশন কর্পোরেশনের উপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ বা শক্তিকে দেয়া হবে না। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুস্তাফা জুন্নুরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান 2015 সালের 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান যে পরমাণু সমঝোতা স্বাক্ষর করেছিল তাতে এমন কোনো কথা লেখা ছিল না যার ভিত্তিতে তেহরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা কিংবা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সম্পর্কে আবার আলোচনায় বসতে হবে। তিনি বলেন, ওই সমঝোতাই শুধুমাত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্ম তিনি বলেন ওই সমঝোতাই শুধুমাত্র ইরানের শান্তিপূর্ণ কর্মসূচি সংক্রান্ত বিষয়েদি স্থান পেয়েছে। কাজেই ইরানের প্রতিরক্ষা শক্তি কিংবা এ অঞ্চলে ইরানের প্রভাব নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, তার দেশ এখন পর্যন্ত পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, কাজেই এখন অন্য পক্ষগুলোকে এটি বাস্তবায়ন করতে হবে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন তার পূর্বসূরী ট্রাম্পের পরিণতি থেকে শিক্ষা নেবেন বলে জুন্নুরি আশা প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভার্চুয়াল বৈঠকে দুদেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের অংশ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ 7 খাতে সহযোগিতার ক্ষেত্রে 7 সমঝোতা স্মারক সই হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক ভার্চুয়াল বৈঠকে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আর নরেন্দ্র মোদীও সুসম্পর্কের বিষয়ে বাংলাদেশকে সবসময় প্রাধান্য দেয় বলে আশ্বস্ত করেছেন। এ সময় করোনা মোকাবেলায় এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ একসাথে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী। আজ বেলা 11:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে তার দপ্তর থেকে এই বৈঠকে যুক্ত হন। এই বৈঠকে বঙ্গবন্ধু সম্মানে ভারতের ডাক বিভাগের প্রবর্তিত স্ট্যাম্প উদ্বোধন করা হয়। এছাড়া দীর্ঘ 55 বছর পর হলদিবাড়ি চিলাহাটি রেল চলাচলের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের অংশ হিসাবে দুদেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, কৃষি সহ 7 খাতে সহযোগিতার ক্ষেত্রে মোট 7 সমঝোতা স্মারক বা MOU সই করা হয়েছে। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট 7 মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সচিব বা শীর্ষ কর্মকর্তা এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব সমঝোতা স্মারকে সই করেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের প্রবীণ আলেম এবং হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফিকে হত্যা করার অভিযোগে সংগঠনটির নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ চট্টগ্রামের শিবলি কুমারদের আদালতে মামলা করা হয়। পিবিআইকে মামলাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আঞ্জুমানে মুহিব্বিনে শাহ আহমদ শফি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় নেতারা অভিযোগ করেছেন, হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, আল্লামা আহমদ শফিকে ঘাতকরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাকে 6 ঘন্টা খাবার না দিয়ে জোরপূর্বক তার অক্সিজেন খুলে ফেলা হয়েছিল। তাকে ওষুধ সেবন করতে দেওয়া হয়নি। বিভিন্ন হুমকি দিয়ে তাকে বাকরুদ্ধ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ভারত 2020 সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে 131তম স্থানে রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি প্রকাশিত এক প্রতিবেদনে 189টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি শোকো নোডা সাংবাদিকদের বলেছেন, ভারতের র্যাঙ্কিং হ্রাসের অর্থ এই নয় যে ভারত ভালো করেনি, বরং এর অর্থ অন্যান্য দেশ আরও ভালো করেছে। কার্বন নিঃসরণ হ্রাস করার প্রয়াস সম্পর্কে ইউএনডিপির প্রতিবেদনে ভারতের প্রশংসা করা হয়েছে। ভারতে চলমান কৃষক আন্দোলনে আত্মহত্যাকারী কৃষকদের 2000 বিধবা স্ত্রী বোন ও তাদের মায়েরা অবস্থান ধর্মঘটে সামিল হয়েছেন। শীত ও অন্যান্য কারণে এ পর্যন্ত চলমান কৃষক আন্দোলনে সামিল হওয়া কমপক্ষে 20 কৃষকের মৃত্যু হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে চলমান কৃষক আন্দোলনে আত্মহত্যাকারী কৃষকদের 2000 বিধবা স্ত্রী বোন ও তাদের মায়েরা ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন। কৃষক আইন নিয়ে কেন্দ্রীয় সরকার ও কৃষক সংগঠনের মধ্যে বিরোধ নিষ্পত্তি হতে দেখা যাচ্ছে না। আজ বৃহস্পতিবার পর্যন্ত 22 দিন ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি ও দিল্লি সংলগ্ন রাজ্যের সীমান্তে কৃষকরা প্রচণ্ড ঠান্ডার মধ্যে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। প্রবল শীত ও অন্যান্য কারণে এ পর্যন্ত কৃষক আন্দোলনে সামিল হওয়া কমপক্ষে 20 কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীর সিংহটিকারী সীমান্তে বিক্ষোভকারীদের ভিড় ধারাবাহিকভাবে বাড়ছে। এর মধ্যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষকদের পাশাপাশি তাদের প্রচুর সমর্থকরাও রয়েছেন। ইতোমধ্যে পাঞ্জাবের পরিবারগুলো, যাদের বাড়িতে একজন কৃষক আত্মহত্যা করেছিলেন, তারাও ওই আন্দোলনে সামিল হয়েছেন। জানা গেছে যে গত কয়েক বছর ধরে ঋণের বোঝার কারণে আত্মহত্যা করা পাঞ্জাবের কৃষকদের বিধবা স্ত্রী ও মায়েরাও ওই প্রতিবাদের অংশ হয়ে উঠেছেন। গত মঙ্গলবার পাঞ্জাবের মালওয়া অঞ্চল থেকে 17টি বাস এবং 10টি ট্রাক্টর ট্রলিতে কমপক্ষে 2000 নারী বেরিয়েছিলেন। তাদের টিকরি সীমানায় পৌঁছে দেওয়ার কাজ করেছে কৃষক সংস্থা ভারতীয় কৃষক ইউনিয়ন। বর্তমানে প্রতিবাদী নারীদের টিকরি সীমান্ত থেকে 7 কিলোমিটার দূরে কৃষক সংগঠনের একটি ক্যাম্পে রাখা হয়েছে, যেখানে তারা তাদের নিহত কৃষক পরিবারের সদস্যদের ছবি প্রদর্শন করে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইরান ও তুরস্কের বাণিজ্য মন্ত্রীরা অর্থনৈতিক লেনদেন বাড়ানোর উপর জোর দিয়েছেন। ইরানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলী রেজা রাজম হোসেইনি টেলিফোনে তুরস্কের বাণিজ্য মন্ত্রী রুকসার পেকজানের সঙ্গে কথা বলেছেন। এ সময় ইরানি মন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমেছে, এ লেনদেন বাড়াতে হবে। তিনি আরও বলেন, তুরস্কের ব্যাংকগুলোতে ইরানের অর্থ আটকে পড়েছে, কিন্তু যেসব পণ্য ইরানের প্রয়োজন সেগুলো তুরস্কে নেই। তুরস্ক কথা দিয়েছে তারা ইরানের আটকে পড়া অর্থ ব্যবহার করে চাহিদা অনুযায়ী পণ্যের ব্যবস্থা করবে। ইরানের বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা মহামারীর আগে ইরান ও তুরস্কের মধ্যে প্রায় $1,000 কোটি বার্ষিক বাণিজ্য ছিল, কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তা কমে $300 কোটি নেমে এসেছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আবারও বাড়বে বলে তিনি জানান। গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তুরস্কের বিরুদ্ধে আমেরিকার আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে যখন এথেন্সের সঙ্গে আঙ্কারার সম্পর্কে উত্তেজনা চলছে, তখন এ বৈঠক অনুষ্ঠিত হল। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে সম্প্রতি তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল এসেন্সে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়ারসের সঙ্গে সাক্ষাতে এই বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত জেফ্রি পিয়াট। সাক্ষাতে আমেরিকার সঙ্গে গ্রিসের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই কূটনীতিক। গত কয়েক মাস ধরে S-400 কেনা নিয়ে আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন চলছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগলু বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞার জবাব দেবে আঙ্কারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ ফরাসি প্রেসিডেন্টের দফতর এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষণ দেখা যাওয়ার পর 42 বছর বয়সী প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী 7 দিন আইসোলেশনে থাকবেন। তবে ম্যাক্রন এখনও দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং দূর থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এই সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি করেছে ফ্রান্স। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে 20 লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে 59,400 জন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আজ 17 ডিসেম্বর আরব বিশ্বে ইসলামী জাগরণ শুরুর পর 10 বছর পেরিয়ে গেল। ইসলামী গণজাগরণ শুরুর 10 বছর পর এই জাগরণের লক্ষ্য উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটাই প্রশ্ন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
আজ 17 ডিসেম্বর আরব বিশ্বে ইসলামী গণজাগরণ শুরুর পর 10 বছর পেরিয়ে গেল। 10 বছর আগে এ দিনে তিউনিশিয়ায় সবজি বিক্রেতা শিক্ষিত যুবক মোহাম্মদ বু আজিজি সরকারের বৈষম্য ও নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণের প্রতিবাদে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় সমগ্র তিউনিশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন শুরুর 3 বছর পর প্রেসিডেন্ট জেইন আল আবেদিন বিন আলী ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন সহ অন্যান্য আরব দেশে সরকার বিরোধী বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রবল বিক্ষোভের মুখে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। লিবিয়ায়ও 9 মাসের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ হতাহত হয় এবং শেষ পর্যন্ত আন্দোলনকারীদের হাতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। মধ্যপ্রাচ্য জুড়ে ইসলামী গণজাগরণের ধাক্কায় ইয়েমেনের প্রথম প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন, যদিও তার প্রতি যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর সমর্থন বজায় ছিল। অন্য আরব দেশগুলোর সরকারের শাসন ক্ষমতার ভীত নড়ে ওঠে। এদিকে অনেক দেশে আন্দোলন স্তিমিত হয়ে গেলেও বাহরাইনে এখনও সরকার বিরোধী আন্দোলন চলছে। অন্যদিকে ইয়েমেন যুদ্ধ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইসলামী গণজাগরণ শুরুর 10 বছর পর এই জাগরণের লক্ষ্য উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটাই প্রশ্ন। আরব বিশ্বে সরকার বিরোধী ইসলামী গণজাগরণ শুরুর প্রধান উদ্দেশ্য ছিল স্বৈরশাসনের অবসান ঘটানো এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করা। যদিও তিউনিসিয়া, মিশর, ইয়েমেন ও লিবিয়ার একনায়ক শাসকদের পতন ঘটেছিল এবং ইসলামী গণজাগরণের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়, কিন্তু এই পরিবর্তন সৌদি আরবের শাসকবর্গ ও তাদের পাশ্চাত্য সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারেনি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বিপ্লব বিরোধীদেরকে সমর্থন দেওয়া শুরু করে এবং ইসলামী জাগরণ তথা এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র শুরু করে। তবে বর্তমান অবস্থা সৌদি আরবের অনুকূলে নেই। এ অঞ্চলের ইসরায়েল বিরোধী ও সন্ত্রাসী বিরোধী ইসলামী প্রতিরোধ শক্তি ক্রমেই জোরদার হচ্ছে। সৌদি আরব কার্যত এ অঞ্চলে কেবল মার্কিন নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে এবং এর থেকে উপকৃত হচ্ছে দখলদার ইসরায়েল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠানোর চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রসঙ্গে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। এই দেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে। আমি আপনাদেরকে এটুকু বলবো যে সবাইকে যে কোনো পরিস্থিতির সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে।
এর আগে মহান বিজয় দিবসে গতকাল সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
আমাদের আজকের শপথ হবে আজ সাম্প্রদায়িকতার, যে বীর বৃক্ষ জালপলা বিস্তার করেছে সাম্প্রদায়িক, সেই বীর বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং শায়েখের চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন, মামলা আর জেলের ভয় দেখিয়ে লাভ নেই। যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নেই, কিন্তু অন্যায় না করেও জেলে ঢোকানো হলে দেশের জনগণ তা মানবে না। গতকাল বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় নগরীর ফজলুল হক এভিনিউতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন,
আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালে ইঁদুরের মতো পালিয়ে যাবে, ইঁদুরের বাচ্চা পালাতে পারে, বিড়ালের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের ছেলে ফজলুল করিমের বাচ্চা পালাতে পারে না। মারা যাব, শিশু চা করে মরব, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য, জীবন দেব
সমাবেশ শেষে একটি র্যালি করার ঘোষণা থাকলেও প্রশাসনের অনুরোধে তা করা হয়নি।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক পরিবেশনা রং ধনু।
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের সঙ্গে আছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, আমরা জানি যে তোমাদের মধ্যে অনেকেই আছে যাদেরকে হাতের লেখা খারাপ হওয়ার কারণে প্রায়ই মা বাবা কিংবা শিক্ষকদের বকুনি খেতে হয়। আর খাবেই বা না কেন, লেখা খারাপ হওয়ার কারণে পরীক্ষার নম্বর কমে যাচ্ছে প্রতিবার। অবশ্য এ কথাও সত্য যে সবাই চায় তার হাতের লেখা সুন্দর হোক, সবাই প্রশংসা করুক, তবে কেবল চাইলে তো আর হবে না, সেজন্য চাই আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে চর্চা। হাতের লেখা কিছুটা সাঁতার শেখার মতো, পানিতে না নামলে যেমন সাঁতার কাটা শেখা যায় না, তেমনি চর্চা না করে হাতের লেখাও ভালো করা যায় না।
হাতের লেখা সুন্দর করার চর্চা শুরু করতে হবে একদম শৈশব থেকে। কাদামাটি দিয়ে যেমন কোনো কিছু সুন্দর একটি আকৃতি দেওয়া যায়, তেমনি একটি ছোট্ট শিশুর কাঁচা হাতের লেখারও একটি সুন্দর রূপ দেওয়া সম্ভব। সাধারণত শিশুর হাতের লেখার হাতেখড়িটা পরিবারেই হয়, তাই প্রাথমিক দায়িত্বটা পরিবারেরই বেশি, এরপর বিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানের হতে পারে।
হাতের লেখা সুন্দর করার জন্য শিশুদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে হবে। তো বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার বিষয়ে রংধনুর আজকের আসরে আমরা একটি ঐতিহাসিক কাহিনী প্রচার করব। এটি নেওয়া হয়েছে নবীনন্দিনী হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা এবং ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিমুসালামের জীবন থেকে। এরপর রয়েছে হাতের লেখা সুন্দর করার বিষয়ে কিছু পরামর্শ এবং অনুষ্ঠানের শেষে থাকবে একটি ইসলামী গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি ঐতিহাসিক কাহিনী আসমানি ফয়সালা।
মদিনার মসজিদে নববীর গা ঘেঁষে ছোট্ট একটি কুঁড়ে ঘর। এ ঘরে স্নেহময়ী মায়ের আঁচলে বড় হচ্ছেন ছোট্ট দুই ভাই। বাবা আলী মুর্তজার দিন কাটে এক ইহুদির বাগানে কাজ করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কাদের কথা বলছি। হ্যাঁ, আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দুই নাতি ইমাম হাসান ও ইমাম হুসাইনের শৈশবের কথা বলছি। আরবি ভাষায় হাসান ও হুসাইন নাম দুটির অর্থ প্রায় একই, অর্থাৎ সুন্দর এবং সৌন্দর্য। নামের মতোই এ দুই ভাইয়ের সব কিছু ছিল সুন্দর। পড়াশোনার প্রতি তাদের ছিল বেজায় ঝোঁক। হাতের লেখা সুন্দর করার জন্য দু ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা চলত।
একদিনের ঘটনা, দুই ভাই হাতের লেখা শেষ করে ফেলেছেন, কিন্তু গোল বাঁধল কার হাতের লেখা বেশি সুন্দর হয়েছে তা নিয়ে। দুই ভাই বিষয়টি মীমাংসা করার জন্য গেলেন বাবা আলী ইবনে আবি তালিবের কাছে। কিন্তু বাবা কিছুতেই বুঝতে পারছিলেন না ফুলের মতো পবিত্র শিশুদের মনে কষ্ট দিয়ে কার লেখাকে ভালো আর কারটাই বা মন্দ বলবেন। অগত্যা তিনি এ বিষয়ে ফয়সালা জানার জন্য দু ভাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরামর্শ দিলেন।
বাবার পরামর্শ অনুযায়ী ইমাম হাসান ও ইমাম হুসাইন খুশি মনে ছুটে গেলেন নানাজির কাছে। রাসুলে খোদা তখন মসজিদের নববীতে সাহাবিদের উপদেশ দিচ্ছিলেন। নাতিদের হাতের লেখা দেখে তিনি বললেন, আমার কাছে তো দুজনের লেখাই সুন্দর লাগছে, তবে কারটা বেশি সুন্দর হয়েছে এ ফয়সালার জন্য তোমরা বরং তোমাদের আম্মু ফাতেমার কাছে চলে যাও, সেই এ বিষয়ে মীমাংসা করে দিতে পারবে।
নানাজির কথা শুনে দুই ভাই আবার দৌড়াতে শুরু করলেন বাড়ির দিকে। ঘরে ঢুকেই তারা দেখতে পেলেন আম্মু জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন। দু ভাইকে কাছে টেনে নিয়ে মা ফাতেমা তাদের পেরেশানির কারণ জানতে চাইলেন। দম ছেড়ে দিয়ে দু ভাই একসঙ্গে বলে উঠলেন, আম্মু আম্মু দেখো তো আমাদের মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর।
হযরত ফাতেমা দুজনের লেখাই মনোযোগ দিয়ে দেখলেন, কিন্তু তিনিও কাউকে কষ্ট দিতে চাইলেন না, তাই দু সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ও এই সমস্যা, এটা তো তোমাদের আব্বুই বলে দিতে পারতেন।
মায়ের কথা শুনে ইমাম হাসান বললেন, আমরা তো আব্বুর কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের এজন্য নানাজির কাছে পাঠিয়ে দেন। এরপর নানাজির কাছে গেলে তিনি আমাদের হাতের লেখা দেখে খুব প্রশংসা করলেন, কিন্তু কার লেখা বেশি সুন্দর এ মীমাংসা করার জন্য আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন।
এতক্ষণে মা ফাতিমা বুঝতে পারলেন ঘটনা কত দূর গড়িয়েছে। তিনি নিজেও কোনো সমাধান দিতে চাইলেন না, কারণ একজনের লেখা সুন্দর বললে আরেকজন কষ্ট পাবে। অগত্যা হজরত ফাতিমা উপরের দিকে তাকালেন, যেন আল্লাহর সাহায্য চাইলেন এ গুরুত্বপূর্ণ কাজে।
কিছুক্ষণ পর হজরত ফাতেমা তাঁর প্রিয় সন্তানদের বললেন, এখনই তোমাদের মীমাংসা হয়ে যাবে। এই দেখো, আমার হাতে একটা তসবি আছে, এতে আছে মোট 33টি দানা। আমি এ দানাগুলো সুতো থেকে খুলে ফেলছি, এরপর ঘরের মেঝেতে সবগুলো দানা ছড়িয়ে দেব, আর তোমরা সেগুলো কুড়াতে থাকবে। যে বেশি দানা সংগ্রহ করতে পারবে তার লেখাটা হবে বেশি সুন্দর।
আম্মুর এ মীমাংসা পদ্ধতি শুনে ইমাম হাসান ও হোসাইন খুব খুশি হলেন। তারা তসবির দানা সংগ্রহের জন্য প্রস্তুত হলে মা দানাগুলো মেঝেতে ছড়িয়ে দিলেন। শিশুরা দানা বিপুল উৎসাহ নিয়ে সংগ্রহ করতে লাগলেন, আর জায়নামাজে বসে মা ফাতেমা সে দৃশ্য দেখতে লাগলেন।
কিন্তু সময় যত এগিয়ে চলল মা ততই উদ্বিগ্ন হয়ে পড়তে লাগলেন, কারণ যদি হাসান বেশি দানা কুড়ায় তাহলে হুসাইনের মনটা ভেঙে যাবে, কিংবা যদি হুসাইন বেশি কুড়ায় তাহলে হাসানের কষ্ট হবে। কিছুক্ষণের এ ভাবনায় ডুবে যাওয়া মা হঠাৎ তাকিয়ে দেখলেন আর একটি মাত্র দানা দূরে পড়ে আছে, অর্থাৎ দুই ভাই 16টি করে দানা সংগ্রহ করতে পেরেছেন। এই একটি দানা দিয়েই তাহলে চূড়ান্ত ফয়সালা হবে।
এ কঠিন মুহূর্তে মা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর নির্দেশে আসমান থেকে নেমে এলেন জিব্রাইল ফেরেশতা। এদিকে দু ভাই ছুটে চলেছেন ওই দানা দুটি কুড়িয়ে নেয়ার জন্য। হঠাৎ দেখা গেল অবশিষ্ট তসবিহ দানাটি সমান দুভাগে ভাগ হয়ে দু ভাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। জিব্রাইল ফেরেশতা দানাটিকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। অবশেষে দু ভাই কুড়িয়ে নিলেন একটি করে টুকরো। এবার গণনার পালা।
দুজনের দানাগুলো আলাদাভাবে গুনে দেখা গেল প্রত্যেকে কুড়িয়েছে 16.5টি করে দানা। মায়ের বুকটা শান্তিতে ভরে গেল, আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল তাঁর প্রাণ মন। তিনি বললেন,
হে আল্লাহ, তোমাকে শতকোটি শুকরিয়া। আমার বাচ্চাদের তুমি কষ্ট থেকে রক্ষা করেছ আর সম্মান রেখেছ আমার। হে আল্লাহ, তোমার মীমাংসাই শ্রেষ্ঠ, তুমি চূড়ান্ত ফয়সালাকারী।
এতক্ষণ শিশুরা মায়ের মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছিলেন মা কি বলেন তা শোনার জন্য। আল্লাহ শুকরিয়া জানানোর পর মা দু সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, তোমাদের ফয়সালা আসমান থেকে হয়ে গেছে বাবা, তোমরা দুজনই একই সমান তসবি দানা কুড়িয়েছ, কাজেই তোমাদের দুজনের হাতের লেখাই সমান সুন্দর, যেমনটা তোমাদের নানাজি বলেছিলেন।
এ কথা শুনে দু ভাই খুব খুশি হলেন। এমন সুন্দর আসমানি ফয়সালা পেয়ে তারাও আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
ইমাম হাসান ও হুসাইন আলাইহিমুসালামের সুন্দর হাতের লেখা সম্পর্কে আসমানি ফয়সালাটে জানলে, বন্ধুরা এবার আমরা হাতের লেখা সুন্দর করার পদ্ধতি সম্পর্কে খানিকটা আলোচনা করব।
হাতের লেখা সুন্দর করা মোটেও কঠিন কিছু নয়, কয়েকটা ধাপে অনুশীলন করলেই এর অনেক ভালো ফল পাওয়া যাবে। প্রতিটি বর্ণ কিভাবে লিখবে তা তোমাদেরকে প্রথমেই ঠিক করে নিতে হবে। তোমরা হয়তো দেখেছো যে কেজি স্কুলের শিক্ষার্থীদের ডট পদ্ধতি অর্থাৎ বর্ণ দেখে তার পাশে বর্ণ লেখা পদ্ধতিতে হাতের লেখা অনুশীলন করানো হয়। এই পদ্ধতিটি অনেক কার্যকরী। তোমরা যদি একটি সুন্দর বর্ণ সুন্দর করে দ্রুত লিখতে পারো তবেই সুন্দর লেখা লিখতে পারবে।
লেখা যদি সোজা না হয় তবে অনেক সমস্যা। একটি লেখা তখনই দেখতে সুন্দর দেখায় যখন তা সোজা করে সাজানো থাকে। বর্ণ সোজা করার জন্য নিয়মিত ডট পদ্ধতি অনুশীলন করতে হবে, আর লাইন সোজা করার জন্য রুলার কিংবা রুল পেপারে লিখতে হবে। ইংরেজি লেখার ক্ষেত্রে অবশ্যই রুল পেপারে লিখে অনুশীলন করতে হবে।
হাতের লেখা সুন্দর করতে হলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় রাখতে হবে লেখা অনুশীলনের জন্য। এই কাজটি খুব মনোযোগ আর ধৈর্যের সাথে করতে হবে। প্রতিদিন 4-5 পাতা লিখলে অনেক সহায়ক হতে পারে।
কি লিখছ তার দিকে মনোযোগী হতে হবে। লেখার সময় পড়াটাও জরুরি, তবে পড়তে হবে খুব দ্রুত। দ্রুত পড়তে গেলে বুঝতে পারবে তুমি কোথায় অস্পষ্ট করে লিখেছ। পরিবারের কেউ, স্কুলের শিক্ষক কিংবা সহপাঠীদের দিয়ে তোমার লেখা পড়াতে পারো। তাদের মতামত নিয়ে পরবর্তীতে লেখা আরও সুন্দর করার চেষ্টা করবে, কেমন?
লেখায় ভুল হবে, এটাই স্বাভাবিক, তবে এই ভুলের মাত্রা কমানোর চেষ্টা করতে হবে। কাটাকাটি করা মানুষের অনেক পুরনো অভ্যাস, তাই এক টানে কেটে আবার লিখবে। কাগজের এক পাশে খালি জায়গা রেখে লেখা শুরু করবে। এই খালি জায়গা হচ্ছে মার্জিন। বাম, ডান এবং উপর নিচে যথেষ্ট জায়গা রাখবে। ভালো কলমে লিখবে, খারাপ কলমে দ্রুত লেখা যায় না।
লিখতে গিয়ে কখনোই কলম খুব বেশি চেপে ধরবে না। চেপে ধরলে তোমার লেখার গতি কমে যাওয়ার সাথে সাথে লেখার সৌন্দর্য নষ্ট হয়। তাই আজ থেকেই লেখার সময় কলম সামান্য আলগা করে ধরার অভ্যাস করো। এতে লেখা সুন্দর হওয়ার সাথে সাথে লেখাও দ্রুত হবে।
অনেক সময় দ্রুত লিখতে গিয়ে একটার সাথে আরেকটা অক্ষর এমনভাবে জড়িয়ে যায় যে কোনটা কি আলাদা করে তা বোঝানোর উপায় থাকে না। এতে লেখা দ্রুত না হয়ে বরং কাটাকাটি করতে গিয়ে সময় নষ্ট হয়। তাই লিখতে গিয়ে লেখা যাতে জড়িয়ে না যায় সেদিকে নজর রাখবে। দেখবে লেখা নিজে থেকেই সুন্দর হয়ে যাচ্ছে।
বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার কিছু টিপস জানলে, আশা করি এই টিপসগুলো মেনে চলে হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। তবে কেবল হাতের লেখা সুন্দর করলেই চলবে না, ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে, আর আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ার জন্য নিয়মিত বই পড়তে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি কোরআন, হাদিস, ইসলামী বই সহ বিভিন্ন ধরনের বই পড়তে হবে। বই পড়ার গুরুত্ব সম্পর্কে এবারে রয়েছে শিশু কিশোরদের কণ্ঠে একটি গান। গানটি লিখেছেন শরীফ আব্দুল গফরান।
বই পড়ো ভাই, বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই, বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই, বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই, বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টাকারী কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়, বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টাকারী কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়, বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়, বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়, বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো, বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো, প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কোরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো, প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কোরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো,
বন্ধুরা গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা তোমরা ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী সপ্তাহে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, 17 ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ভার্চুয়াল বৈঠকে হাসিনা মোদি, দৈনিক ইত্তেফাক। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনা, দৈনিক সমকাল। আর কালের কণ্ঠ লিখেছে, বাংলাদেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, মোদি। করোনায় 77% পোশাক শ্রমিক পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে পারছে না, টিআইবি মানব জমিন। আল্লামা শফিকে হত্যার অভিযোগে মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা, দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, দিল্লির ঠান্ডায় বসে থাকতে থাকতে মৃত্যু প্রতিবাদী কৃষকের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। অযোধ্যার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হতে পারে 26 জানুয়ারি, চূড়ান্ত ঘোষণা শীঘ্রই, সংবাদ প্রতিদিন। মানব উন্নয়নের নিরিখে রাষ্ট্রসংঘের সূচকে এক ধাপ নেমে 131 ভারত, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল সামিট অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। ভার্চুয়াল বৈঠকে পরস্পরের প্রশংসায় ভাসিয়েছেন দুই নেতা। তারা বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের গভীরতা ও গুরুত্ব তুলে ধরেন। এর আগে সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুদেশের মধ্যে 7 সমঝোতা চুক্তি সই হয়। বৈঠকে করোনা মোকাবেলায় দুদেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ককে সবসময় প্রাধান্য দেয় ভারত।
আল্লামা শফিকে হত্যার অভিযোগে মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলার খবরটি ছাপা হয়েছে দৈনিক যুগান্তরে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, হেফাজতের প্রয়াত আমির আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এই মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনে মামলাটি করেন আল্লামা আহমদ শফির শ্যালক মোহাম্মদ মাইনউদ্দিন। এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের একাংশের নেতারা।
করোনায় 77% পোশাক শ্রমিক পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন না। টিআইবি এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, করোনা ভাইরাস উদ্ভূত সংকটে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় 77% শ্রমিক তাদের পরিবারের সব সদস্যের খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এছাড়া করোনায় ছাঁটাই আতঙ্ক সৃষ্টি করে শ্রমিকদের বেতন কমিয়ে দিয়েছেন তৈরি পোশাক মালিকরা। বৃহস্পতিবার তৈরি পোশাক খাতে করোনা ভাইরাস উদ্ভূত সংকট সুশাসনের চ্যালেঞ্জ করণীয় শীর্ষক এক ওয়েবিনারে এই তথ্য প্রকাশ করেছে টিআইবি।
টিআইবি বলছে, করোনা সংকটকালে প্রণোদনার অর্থ প্রাপ্তিতে জটিলতা, কার্যাদেশ না থাকা ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো বকেয়া পরিশোধে বিলম্ব করায় এপ্রিল মাস থেকে অধিকাংশ কারখানা নিয়মিত মজুরি দিতে পারেনি। উদ্ভূত সংকট মোকাবেলায় কিছু কারখানা শ্রমিক ছাঁটাই করে। টিআইবি আরও বলেছে, লে অফ ঘোষণার কারণে এক বছরের কম সময়ে কর্মরত অনেক শ্রমিক কোনো সুবিধা ছাড়া চাকরি হারায়, ফলে কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ফলে করোনা উদ্ভূত সংকটে শ্রমিকরাই আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দিল্লির ঠান্ডায় বসে থাকতে থাকতে মৃত্যু প্রতিবাদী কৃষকের, এটি দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ফের মৃত্যু, ফের স্বজন হারানোর কান্না। দিল্লি হরিয়ানা সীমানায় প্রতিবাদের মঞ্চেই মারা গেলেন পঞ্জাবের এক কৃষক, ঠান্ডার কামড়ে তার মৃত্যু হয়েছে। 22 দিন ধরে কৃষকরা যে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ স্থলেই ওই কৃষকের মৃতদেহ পাওয়া গিয়েছে বৃহস্পতিবার সকালে। জানা গিয়েছে, কৃষকের বাড়িতে 3 সন্তান রয়েছে যাদের বয়স 12 থেকে 14 বছরের মধ্যে। মৃত কৃষকের আনুমানিক বয়স 37 বছর।
তবে এই ঘটনাই প্রথম নয়, এর আগে ঠান্ডার কারণে প্রতিবাদী কৃষকদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। শীত পড়তে না পড়তেই দিল্লির তাপমাত্রা হু হু করে কমছে। বৃহস্পতিবার এ নিয়ে টানা 22 দিন রাস্তায় বসে আছেন কৃষকরা। সব মিলিয়ে প্রতিবাদীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হচ্ছে প্রতিদিন। 3টি নয়া কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে কৃষকদের নিয়মিত আন্দোলন চলছে। এরই মধ্যে হয়ে গেছে বেশ কয়েক দফা আলোচনা। সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। বুধবার আরেক মর্মান্তিক ঘটনা সামনে আসে আন্দোলন চলাকালে। দিল্লি হরিয়ানা সীমান্তায় আত্মহত্যা করেন এক শিক্ষক, যা নিয়ে শুরু হয় তোলপাড়। তার মধ্যেই এল আরও এক কৃষক মৃত্যুর খবর।
দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম, অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে 26 জানুয়ারি, চূড়ান্ত ঘোষণা শিগগিরই। বিস্তারিত খবরে লেখা হয়েছে, অযোধ্যার ধন্নীপুরে তৈরি হতে চলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে আগামী প্রজাতন্ত্র দিবসে। উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের তরফে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা হতে পারে দিন দুয়েকের মধ্যেই। 5 একর জমির উপরে তৈরি হতে চলা মসজিদটি আকারে বাবরি মসজিদের চেয়ে বড় হবে এবং সেটি দেখতে পুরোপুরি রাম জন্মভূমিতে অবস্থিত মসজিদটির মতো হবে না। 6 মাস আগে মসজিদ গঠনের জন্য তৈরি করা হয়েছিল ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট।
মানব উন্নয়নের নিরিখে রাষ্ট্রসংঘের সূচকে এক ধাপ নেমে 131-এ ভারত, দৈনিক আজকালের এশীয় নামের খবরে লেখা হয়েছে, দেশে মানব উন্নয়ন আরও ধাক্কা খেয়েছে। রাষ্ট্রসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তেমনটাই বলছে। গত বছরের তুলনায় সেই সূচকে আরও এক ধাপ নেমে গেছে ভারত, 189টি দেশের মধ্যে 131 নম্বরে রয়েছে। কোনো দেশে নাগরিকদের স্বাস্থ্য, শিক্ষা, জীবনধারণের মানের নিরিখে তৈরি হয়
এই সূচক। এই সূচকে মধ্য ও নিম্ন আয়ভোগী দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে ওপরের দিকেই রয়েছে ভারত। 129 নম্বরে রয়েছে ভুটান, 133 নম্বরে রয়েছে বাংলাদেশ, 142 নম্বরে নেপাল এবং 154 নম্বরে পাকিস্তান। এ থেকেও আঁচ করা যায় কোন দেশের অর্থনৈতিক অবস্থান কেমন। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
বন্ধুরা, কথাবার্তার অনুষ্ঠানটি শুনলেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা সর্বশেষ একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ ব্রিটেনের হত দরিদ্র শিশুদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহের কর্মসূচি হাতে নিয়েছে। করোনা ভাইরাসের মহামারীর কারণে যেসব শিশু মারাত্মক খাদ্য সংকটে পড়েছে তাদের জন্য এই পদক্ষেপ নিয়েছে বিশ্ব সংস্থাটি, এবং এটি ব্রিটিশ শিশুদের জন্য ইউনিসেফের পক্ষ থেকে প্রথম এ ধরনের কর্মসূচি। করোনা ভাইরাসের কারণে ব্রিটেনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্রিটেনের 7 লাখ শিশুকে খাদ্য সরবরাহ করার কর্মসূচি হাতে নিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বরাদ্দকৃত অর্থের একটি অংশ ব্রিটেনের চ্যারিটি স্কুলগুলোকে দেবে, যাতে তারা দরিদ্র ব্রিটিশ শিশুদের সকালের নাস্তার ব্যবস্থা করে। গত এপ্রিল মাসে ইউগভ পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল যে ব্রিটেনে প্রথম লকডাউন দেওয়ার পর 30 লাখ শিশু খাদ্য সংকট পড়েছে। এছাড়া 24 লাখ মানুষ বাড়িতে খাদ্য নিরাপত্তাহীনতার মাঝে ছিল। সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বের কয়েকটি দেশের কাছে অস্ত্র রপ্তানি করবে তেহরান। ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য বাইডেনের প্রতি আইএইএর আহ্বান। ইরান সংশ্লিষ্ট 4 বিদেশি কোম্পানির উপর আমেরিকার নিষেধাজ্ঞা। ইরানের প্রতিরক্ষা শক্তিতে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি। নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন শেখ হাসিনা। শাহ আহমদ শফিকে হত্যা করার অভিযোগে হেফাজতের 36 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এবং ভারতে চলমান কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী 20 কৃষকের মৃত্যু। এবার ধর্নায় সামিল হলেন আত্মহত্যাকারী কৃষকদের প্রায় 2000 আত্মীয়। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.